দোসরা জুন 2018 বাদ জোহর আজিম উশান বয়ান সুভাড্ডা জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা।
বাংলাদেশের আমির মোহাব্বত আমাদের প্রাণ প্রিয় শায়খ মুর্শিদ শায়খুল হাদিস শায়খুল উলামা হাদি মিল্লাত রাহবরে উম্মত হযরতুল আল্লাম শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, নামাজে পড়িয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হযরতের সোহবতে ধন্য হওয়ার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا رأيتم الرجل يشهد المسجد فاشهدوا إذا رأيتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالإيمان وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم এখানে সুভাড্ডার আজকে এই সুন্দর মসজিদে আসার তৌফিক হলো, আল্লাহ পাকের বেশুমার শুকর। আমাকে বলা হয়েছে যে এই মসজিদে কাজ হয়েছিল, মসজিদ পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে মসজিদের কাজ
কতটুকু হয়েছে, এখন কয়তলা হয়ে গেছে?
আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এই মসজিদ হয়েছে। তো সেই হিসাবে এই রমজান মুবারকে একবার এখানে আসার জন্য ওনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদ শ্রেষ্ঠ এই জন্য যে মসজিদে মানুষ আল্লাহকে নিয়ে মশগুল থাকে, আল্লাহর সঙ্গে মশগুল থাকে, আল্লাহর ইবাদত করে। এবং ঘর চেয়ারম্যান সাহেবের ঘর, মেম্বার সাহেবের ঘর, সওদাগর সাহেবের ঘর, চৌধুরী সাহেবের ঘর, প্রধানমন্ত্রীর ঘর, প্রেসিডেন্টের ঘর, বাদশার ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। কেসা আজীব মামলা, আল্লাহর ঘর। আর প্রেসিডেন্টের ঘর যদি 1000 তলা হয় আর আল্লাহর ঘর যদি ছোট্ট একটা ঝুপড়িও হয়, গুড়ে ঘরও হয়, তো সারা দুনিয়ার রাজা বাদশাহদের ঘরের চেয়ে আল্লাহর ঘরের এক এক বালুর দাম বেশি, এক এক কণার দাম বেশি, কারণ এটা আল্লাহর ঘর। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞেস করছিল যে পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা কী, সবচেয়ে খারাপ জায়গা কী, সবচেয়ে ভালো জায়গা জিজ্ঞেস করছিল কোন জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তো জানা নাই, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবো, তো জানবো ফের বলবো। তিনি অপেক্ষায় ছিলেন, তো জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, বললেন যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কী এই দুনিয়ার মধ্যে। জিব্রাইল আমিন বললেন যে আমার তো জানা নাই, আমি আল্লাহর কাছে যাই, তো জিজ্ঞেস করবো। তো আল্লাহ পাক নিকট গেলেন, আল্লাহর নিকট জিজ্ঞেস করলেন। জিব্রাইল আমিন বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পাঠাইলেন আর এইবার যে আমি গেলাম, তো আমার জীবনে আল্লাহর কাছে যাওয়ার বেলায় সবচেয়ে বেশি নৈকট্য এবার আমার নসিব হয়েছে। আর তাহলে যে আল্লাহ এবং আমার মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। হ্যাঁ, তা আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কি? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বললেন, খায়রুল বিকায় মাসাজিদুহা আর শারুল বিকায় আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। বাজার নিকৃষ্ট এজন্য মানুষ বাজারের ঝামেলা জড়ায় আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। এজন্য গুনাহ করা যেরকম নিষেধ, আল্লাহকে ভুলে যাওয়াও নিষেধ। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে নাই, যে হাতে কাজ কিন্তু অন্তরে আল্লাহর ধ্যান এবং স্মরণ থাকা চাই। মা বাচ্চাকে বিছানার মধ্যে রেখে হাজার কাজে মশগুল থাকেন, রান্নাঘরে যান, ধোয়া মোছা করেন, রান্না বান্না করেন, কিন্তু মনটা তার ছোট্ট ওই যে বিছানার মধ্যে শোয়া দুধের শিশুটা, ওই শিশুর দিকে মনের টান থাকে। একটু পরে গিয়ে আবার খোঁজ নেন যে ওর কাছে বিড়াল তো আসে নাই, কোনো পোকামাকড়ে কামড় তো দেয় নাই, পেশাব তো করে নাই, খোঁজ নিতে থাকেন। তো মা হাজার কাজে ব্যস্ত, হাত কাজে ব্যস্ত, দিল সন্তানের সঙ্গে ব্যস্ত। হাত কাজে মশগুল, দিল সন্তানকে নিয়ে মশগুল। দুনিয়ার হাজারো কাজে বান্দা মশগুল থাকবে, কিন্তু বান্দার দিল মশগুল থাকবে আল্লাহ পাকের সঙ্গে। আল্লাহ তাআলা এরকম দিল এবং জিন্দগি আমাদেরকে নসিব করেন। কোরআন শরীফের এক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির। আল্লাহর ঘরকে আবাদ করে তো ওই সব বান্দারা যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর ঘরকে যারা ইবাদতের দ্বারা আবাদ করে, খেদমতের দ্বারা আবাদ করে, হ্যাঁ, বিভিন্ন সহযোগিতার দ্বারা আবাদ করে, তো এটা তাদের জন্য বিশাল বড় সৌভাগ্যের বিষয়। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যে কোনো মানুষকে যদি দেখো আল্লাহর ঘর মসজিদের যত্ন করে, বারবার সেখানে আসা যাওয়া করে, তো তোমরা সাক্ষী থাকো সে ঈমানওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাশহাদু লাহু বিল ঈমান, অনেক বড় কথা। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানায় দেয়, চাই সেটা একটা পাখির বাসা পরিমাণই তাতে তার পয়সা লাগছে, তো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানান। আল্লাহর ঘরের সঙ্গে যাদের মহব্বত, আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক, আল্লাহর ঘরের খেদমত করার যাদের তৌফিক হয়, আল্লাহর ঘরে আসার তৌফিক হয়, নামাজ পড়ার তৌফিক হয়, জিকির করার তৌফিক হয়, ইবাদত বন্দেগীর তৌফিক হয়, এটা আলামত যে এই বান্দা আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক রাখে। ইনশাআল্লাহ তাআলা এই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করে। হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এক ঘটনা লিখছেন যে মুকাসাবাতুল কুলুব কিতাবের মধ্যে আছে যে এক গোলাম ছিল, সে তার মনিবের কাছে বলছিল যে হুজুর, আপনার যখন যে কাজের দরকার হয় আমাকে বলবেন, আমি সুন্দরভাবে আপনার কাজটা, আপনার খেদমতটা করার চেষ্টা করব, কিন্তু আমার একটা আবদার আপনি রক্ষা করবেন, সেটা হলো যখন নামাজের সময় হয় আমাকে একটু নামাজ পড়তে দিয়েন। তো মনিব মুসলমান, উনি খুশি হয়েছেন যে ঠিক আছে, যখন নামাজের সময় হয় তুমি নামাজ পড়বা, আমি সেই সুযোগ দিব, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখলাম। তো গোলাম সব সময় নামাজের সময় হলেই নামাজ পড়ে। মনিব এই দৃশ্য দেখে যে নামাজের সময় হলে ওরে আর রাখা যায় না, ও আল্লাহর কাছে দৌড়ায়, আল্লাহর ঘরে দৌড়ায়। মনিব খুব খুশি এবং ওর উপরে সন্তুষ্ট। একবার মনিব বললেন যে চলো শিকার করতে যাব। শিকার করতে গেছে তো হঠাৎ নামাজের সময় হয়ে গেছে, ব্যস্ত সময়ের মধ্যে নামাজের সময় হয়ে গেছে। তখন ওই গোলাম বলল যে হুজুর আমি একটু নামাজটা পড়ে আসি। হ্যাঁ তুই যাও, তুমি নামাজ পড়ে আস। মনিব আল্লাহর ঘরের বাইরে এক জায়গায় অপেক্ষা করতেছেন আর ওই গোলাম মসজিদে নামাজ পড়তেছে। অন্যান্য দিন নামাজ পড়ে, আসরের নামাজে গেল, চার রাকাত পড়ে জলদি আইসে পড়ে, জোহরে গেল তো সুন্নত ফরজ আবার সুন্নত পড়ে জলদি আইসে পড়ে, দেরি করে না। কিন্তু আজকে যে গেছে মসজিদে আর আসে না, দেরি হয়ে গেছে অনেক। তো মনে পেরেশান হলেন যে স্বীকার করতে আসলাম, ও জলদি আসবে তো দেরি করে কেন। তো তিনি মনিব নিজেই ঘরের কাছে গেছেন, গিয়ে দরজার সামনে দাঁড়ায় আওয়াজ দিলেন, হে গোলাম তুমি আজকে দেরি করো কেন, আসো না যে। তো গোলাম বলল হুজুর যিনি আপনাকে তার ঘরে ঢুকতে দেন না তিনি তার ঘর থেকে আজকে আমাকে বের হতে দেন না। মানে আল্লাহর সঙ্গে দিল এতটা মশগুল হয়েছে এখন আর এই ঘর থেকে বের হতে ইচ্ছা করে না। আমার ভাইয়েরা এক বুজুর্গ হজ করতে গেছেন তো আল্লাহর ঘরে ঢুকবেন তো আসমান থেকে আওয়াজ আসছে যে বাইরের দুনিয়া তুমি কি করছিলা, আমার সঙ্গে সম্পর্ক কতটুকু বানাইছিলা যে এখন তুমি আমার ঘরে ঢুকতে চাইতেছ। বতওয়াফে কাবা রফতান বহরম রাহামনা দাদান কে বেরুনে দর্জ কর দি কে দরুনে খানাই। তুমি বাইরে আমার সঙ্গে সম্পর্ক কতটুকু রাখছিলা এখন হুট করে তুমি আমার ঘরে ঢুকতে চাইতেছ। তার মানে আল্লাহর ঘরে ঢুকা তো নিষেধ না, কিন্তু যে আল্লাহর কাবাতে যাবে তার উচিত আগেই আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো বানান। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে হে হাজি সাহেবরা যারা হজ করতে যাও আগে যে যার ঘরে যাইবা সে ঘরওয়ালার সঙ্গে সম্পর্কটা ভালো বানাও, গভীর সম্পর্ক পয়দা করো, ফের আল্লাহর ঘরে যাও তখন মজা পাইবা, তখন দেখবো যে কোথায় আসলাম। কাবা ঘর কালো পাথরের তৈরি, তো ওখানে গেলে মানুষ পাথরের কাবা দেখে, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাকিকতে কাবা তাজাল্লিয়াত ইলাহিয়া হে, যে কাবা শরীফ মূলত আল্লাহ পাকের নূরই নূর, আল্লাহ পাকের তাজাল্লি তাজাল্লি। কিন্তু এটা দেখার তাদের তৌফিক হয় যারা বাইরের বাইরে থাকতে দিল বানায় যায়, দিলকে আল্লাহ ওয়ালা বানায়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে আল্লাহ ওয়ালা জিন্দেগি নসিব করেন, আল্লাহ ওয়ালা দিল নসিব করেন, নূর ওয়ালা অন্তরাত্মা এবং জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমার ভাইয়েরা এক হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমাকে মহব্বত করে, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করে সে নিঃসন্দেহে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ পাক সুন্নত মোতাবেক জিন্দেগি বানানোর আমাদেরকে তৌফিক দান করেন। এটা রমজান মুবারক, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে অতীতের উম্মতদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করছেন। আল্লাহ পাক বলেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি এবং ওলি আল্লাহ হয়ে যাও, লাআল্লাকুম তাত্তাকুন। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন তাত্তাকুন মানে যে যাতে তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, কারণ যে মুত্তাকি হয় সে আল্লাহ পাক ওলি হয়। তো রমজান মাস মূলত সব গুনাহ ত্যাগ করে আল্লাহ পাকের ওলি হওয়ার মাস। হাদিস শরীফে আছে আল্লাহর তরফ থেকে ফেরেশতা ডাকতে থাকে এবং বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াল শাররি আকসির, এ আল্লাহর তালাশকারী, নেকি তালাশকারী, কল্যাণ তালাশকারী, আরও আগে বাড়ো, আগে আরও আগে বাড়ো, আরও আগে বাড়ো, আর হে অপরাধীরা এইবার তো তোমরা থামো। আল্লাহ পাক সব গুনাহ থেকে বিরত হওয়ার আমাদের তৌফিক দান করেন এবং জান্নাতের পথে আল্লাহর নৈকট্যের পথে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। রমজানের শেষ দশ দিনও একদম নিকটে, তো এর মধ্যে এক আমল তো এতেকাব, আরেকটা হলো শবে কদর। শবে কদর রমজানের নির্ধারিত কোনো তারিখে না, যে ফিক্সড একটা তারিখে শবে কদর এরকম না, বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করবা। কি কথা বলেন নাই? আর শবে বেজোড় রাত কিন্তু বেশি না, পাঁচটা, একুশ বিশ তারিখ দিনগত একুশের রাত, তারপরে তেইশের রাত, বাইশ তারিখ দিনগত তেইশের রাত, আর চব্বিশ তারিখ দিনগত পঁচিশের রাত, ছাব্বিশ তারিখ দিনগত সাতাশের রাত, আঠাশ তারিখ দিনগত উনত্রিশের রাত, এই পাঁচটা রাত। এখন অনেকে টেনশন করে কি যে শবে কদর একটু আমরা এবাদত করবো, এতগুলো রাত যদি হয় তো কেমনি কী করি? ব্যবসায়ী মানুষ, ব্যস্ত মানুষ, অথবা অলসতা, দুর্বলতা ইত্যাদির কারণে শবে কদরে মানে এক রাত্রে সাতাশ তারিখে জমা হয়ে গেল তো ঠিক আছে, কিন্তু এই পাঁচ রাত্রে তালাশ করবে এটাকে কঠিন মনে করে। অথচ এটা একদম সহজ। কিভাবে? যারা শবে কদর তালাশ করে তো তারা তো রোজাদার, দিনভর রোজা রাখছে, ইফতার করছে, সন্ধ্যা হলো ইফতার, এটা ওই রাত্রের একটা আমল। মাগরিবের নামাজ পড়লো, এটা রাত্রের একটা আমল। আবার এশার নামাজ পড়লো, এইটাই শবে কদরের রাত্রের আমল। আবার সে তারাবির নামাজ পড়লো, এটাও তো এই রাত্রেরই আমল, এই রাত্রেরই ইবাদত। কিভাবে? ঠিক কিনা? তারাবি পড়তে পড়তে রাত বাজলো দশটা, দশটা সোয়া দশটা সাড়ে দশটা, তারাবি শেষ হইতে হইতে দোয়া করে বাইর হইতে হইতে সাড়ে দশটা বেজে গেল। এরপরে আবার সেহরির সময় উঠবে না, তো সেহরি খাবেন কয়টা? তিনটার দিকে তো উঠাই লাগবে। তো সাড়ে দশটা যদি আপনি আপনার আমার তারাবি শেষ হয়, ধরেন এগারোটার মধ্যে আমরা এখনও শুইতে পারি নাই, বারো এক দুই, বারো এক দুই তিনটা, বারো এক দুই মাত্র দুই তিন ঘন্টার ব্যাপার, এর মধ্যে লম্বা কোনো আমল না করতে পারি, অন্তত দুই রাকাত দুই রাকাত চার রাকাত নফল নামাজই পড়ি, দুই রাকাত তওবার নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দি, দুই রাকাত সালাতুল হাজত পড়ি আল্লাহর কাছে দুনিয়া আখেরাত চাই, দুনিয়া আখেরাতের কল্যাণ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, নিজের জন্য দোয়া করি, নিজের আপন জনদের জন্য দোয়া করি, নিজের মা বাবার জন্য দোয়া করি, অল্প অল্প কিছু ইবাদত বন্দি করতে করতেই সেহরির সময় এসে যাবে। সেহরি খাওয়ার পরে তো রাত শেষ। অনেকে মনে করে যে একদম সূর্য উঠা পর্যন্ত শবে কদরের রাত এবং শবে বরাতের রাত, এটা ভুল ধারণা। কি কথা বুঝতেছেন আপনারা? সূরা ইন্না আনজালনার মধ্যে আল্লাহ পাক বলছেন হাত্তা মাতলাইল ফজর, যে ফজরের অক্ত যখন শুরু হয়, যে সময় মুয়াজ্জিন বলে যে ভাই সেহরি খাওয়ার সময় শেষ, কি কথা বুঝেন নাই, ওই সময় পর্যন্ত শবে কদর থাকে, এই রাত্রটা বাকি থাকে বা শবে বরাত থাকে, ওর পরে আর শবে কদর শবে বরাত নাই। কিন্তু মসজিদগুলোর মধ্যে দেখা যায় অনেকেই আবেগে এই ফজরের নামাজের সময় ভিড় করতে থাকে, জিকির আজকার দোয়া দরুদ কান্নাকাটি হইচই মাহফিল ওয়াজ ইত্যাদি করতে থাকে, এই মনে করে যে শবে কদর এখনও আছে, তখন আর শবে কদর নাই। শবে কদর শেষ হয়ে যায় যখন নাকি আপনার ফজরের ওয়াক্ত একদম শুরু হয়, আর শবে কদর শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে। আমার ভাইরা, এই জন্য যে মাগরিবের নামাজের পর থেকে মাগরিব এশার মাঝখানে দুই রাকাত নফল নামাজ পড়তে পারি, নাহলে চার রাকাত পড়তে পারি, একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতে পারি, একটু দোয়া মুনাজাত করতে পারি, এই সবটাই শবে কদরের আমল হবে। তারাবি শেষ করে পরে যে শবে কদরের আমল শুরু করতে হবে এটা কোনো জরুরি না, মাগরিবের পরে কিছুক্ষণ করলাম এটাও শবে কদরের ইবাদত, তারাবির পরে গিয়ে দুই চার রাকাত পড়লাম এটা শবে কদরের ইবাদত। এই রাত্রার মধ্যে আল্লাহকে ডাকাডাকি করা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের জন্য আসান করে দেন, যে শবে কদর এর আমল আমরা ইনশাআল্লাহ পাঁচ রাতেই করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেন। আর যে সকল ভাইয়েরা শেষ দশ দিনে ইতিকাফ করেন, তো ইন্নাল মুতাকাফা ইয়াতাকিফু যুনুব, ইতিকাফ যে করে তো সে তো সব গুনাহ থেকে দূরে থাকে, সারা দুনিয়া থেকে দূরে, সব গুনাহ থেকে দূরে। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনার বাড়িতে যদি কেউ মেহমান আসে, তো তার তিন বেলা খানার দায়িত্ব আপনার, নাস্তা আপনি দিবেন, খানা আপনি দিবেন, না তা বিছনা আপনি দিবেন, ওই লোকের কোনো ফিকির নেই, ফিকির সবটা আপনার। ওই লোক তো আপনার জামাই, ঘরে থাকে, মেহমান খাইতেছে ঠিক মতো, আর একটু এদিক সেদিক করার সুযোগ নেই, মেহমানের মেহমানকে সন্তুষ্ট রাখতে হবে সব সময়। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই বান্দা ইতিকাফের জন্য আল্লাহর ঘরে এসে যায়, সে এই দশ দিনের জন্য আল্লাহ পাকের খাস মেহমান গণ্য হয়। এখন এই মেহমানের খেয়াল রাখা আল্লাহ পাকের জিম্মায়, ওরে ওর দিন রাত আল্লাহ ওরে খাস রহমত দিয়া পালেন, খাস নূরের দ্বারা পালেন। ইতিকাফওয়ালা যত দোয়া করতে থাকে দোয়া কবুল হইতে থাকে। আর ইতিকাফওয়ালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে ওই ইতিকাফওয়ালা এই পাঁচটা বেজর রাত্রে যদি সারা রাত ঘুমায়াও থাকে, মাগরিবের নামাজ পড়ল, এসার নামাজ পড়ল এবং তারাবি পড়ল আর ফজরের নামাজটা পড়ল, কিন্তু বাকি সারা রাত ওই ইতিকাফ অবস্থায় ঘুমায়াও যদি থাকে, সে সবে কদর ফজিলত নিঃসন্দেহে পাওয়া যাবে, কারণ সে আল্লাহর ঘরের মধ্যে ছিল। আল্লাহর ঘরের মধ্যে ইতিকাফওয়ালার বৈশা থাকাও ইবাদত, হ্যাঁ দাঁড়ায় থাকাও ইবাদত, বসে থাকাও ইবাদত, শুয়ে থাকাও ইবাদত, ঘুমায় থাকাও ইবাদত। ওই ইতিকাফওয়ালা যদি সবে কদরে মসজিদের মধ্যে ঘুমায়ও, তাহলে সে সবে কদর পেয়ে গেছে। এত বড় মানে এই ইতিকাফওয়ালার মর্যাদা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আল্লাহকে রাজি খুশি করার আমাদেরকে তৌফিক দান করেন। রমজানের দিনে আপনারা দুপুরবেলায় রোদের মধ্যে এইভাবে একত্র হয়ে এত লম্বা সময় একত্রিত হয়ে আছেন, জমে আছেন, এটা দেখে আমার কাছে বড় আশ্চর্য লাগলো। কারণ মানুষ রমজানে রাত্রিবেলা তারাবিতে একত্রিত হয় তো ঠিক আছে, এটা বুঝে আসে, কিন্তু এমনি দুপুরবেলা রোদের মধ্যে জমা হওয়া, একত্রিত হওয়া এইভাবে, এটা তো মুশকিল মনে হয়। কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে আরামসে বসে আছেন, নিঃসন্দেহে এটা আল্লাহর সঙ্গে গভীর মহব্বতের দলিল। আরেকটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হলো আমার এটা আগে এতটা জানা ছিল না, কিন্তু বিগত এই কয়েক বছরে এই কেরানীগঞ্জের এলাকাতে মুসলমান ভাইরা আমাকে মাঝে মাঝে স্মরণ করেন, দিনই মাহফিলে মজলিসে আসি, যেখানেই আমি এই কেরানীগঞ্জের মধ্যে গেলাম, দেখলাম যে দিনের কথা যখন হয়, ওয়াজ নসিহত হয়, মানুষ একদম পাগল পাগল পারা হয়ে বসে থাকে, আল্লাহর কথা শুনতে থাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে থাকে। এজন্য আমার এই বড় আশ্চর্য লাগে এবং ভীষণ খুশি লাগে, ভীষণ আনন্দ লাগে কেরানীগঞ্জের মুসলমান ভাইদের এই দিনই ইমানি এই ত্যাগ তিতিক্ষা কোরবানিয়ার উন্নত আখলাক দিকে। আমরা একটা প্রতিষ্ঠান করতেছি দক্ষিণ কেরানীগঞ্জে, জামিয়া হাকিমুল উম্মত। তো এটা এই প্রতিষ্ঠিত হলো আজকে দুই বছর হয়েছে, কিন্তু এটা আরও অনেক আগে থেকেই, আরও পাঁচ বছর আগে থেকে আমরা এটা খুঁজতেছিলাম। আমার খালি মন টানতেছিল যে কেরানীগঞ্জের এলাকার মধ্যে মাদ্রাসা করব। একজনে আমাকে বলছিল যে উত্তরাতে আপনি মাদ্রাসা করেন, আপনার জায়গা যতটুকু লাগবে আমি একদম ফ্রি দিয়ে দেব উত্তরায়। সে এক প্রফেসর, এক ভার্সিটির প্রফেসর, আমাকে মহব্বত করেন, আমার কাছে বায়াত, উনি বললেন যে ওখানে আপনি মাদ্রাসা করেন অনেক জায়গা আছে, তা আমি ফ্রি জায়গা দিয়ে দেব। তা আমি বললাম যে না, আমার মন টানে কেরানীগঞ্জের দিকে। বারবার দেখলাম আমি কোনো ক্রমেই অন্য কোনো এলাকায় যাইতে ইচ্ছা করলো না, কেরানীগঞ্জের দিকে। পরে কেরানীগঞ্জ এলাকাতেই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা কায়েম হয়েছে। দোয়া করেন যে আল্লাহ তাআলা কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কায়েম দায়েম রাখেন, এবং কেরানীগঞ্জের মুসলমান ভাইয়েরাও নিজেদের বাচ্চা কাচ্চাকে ইনশাআল্লাহ ওই মাদ্রাসায় পড়তে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে মাফ করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। দোয়া করি ভাই, রমজান মাস তো একেবারে আজব ধরনের মাস, চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত হইতেই থাকে, চব্বিশ ঘন্টা। রোজাদার রোজার হালতে দোয়া করে, আচ্ছা আশ্চর্যের বিষয়, রোজাদার যখন রোজার হালতে দোয়া করে, তো আল্লাহর যে আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর নির্দেশে তারা পুরো রমজান আমিন আমিন বলতে থাকেন। আল্লাহ রমজান মাসে আল্লাহর হুকুম হয় আরশ বহনকারী ফেরেশতাদের প্রতি যে তোমাদের কাজ হলো রমজানে, যে যারা রোজাদার যখন দোয়া করবে তোমরা খালি আমিন আমিন বলবা। আল্লাহ যাদেরকে আমিন বলার মধ্যে লাগায় দেন, তো তাদের আমিন বলার পর সেই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, রোজাদারের দোয়া কবুল হইতে থাকে, রোজার হালতে খুব দোয়া করতে থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে যে নতুনভাবে যে মসজিদ নির্মাণ হলো, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রহমতে এখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম। আপনারা মসজিদ উদ্বোধনের প্রোগ্রাম করছেন, আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، نعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. رب اغفر وارحم وأنت خير الراحمين. হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, ঈমানের উপর আমাদেরকে কায়েম দায়েম রাখেন, আপনার হুকুম পালনের তৌফিক দান করেন, আপনার গভীর মহব্বত আমাদের সিনাতে দান করেন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনেক মহব্বত গভীর মহব্বত আমাদের সকলকে নসীব ফরমান, সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন। হে আল্লাহ, এই মসজিদকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। হে আল্লাহ, যারা এই মসজিদের সঙ্গে জড়িত, যারা এই মসজিদের খেদমতে নিয়োজিত, হে আল্লাহ, যারা এই মসজিদে নামাজ আদায় করেন, এই মসজিদের ইমাম খতিব এবং এই মসজিদের যারা বিভিন্নভাবে খেদমতে মশগুল এবং মসজিদের যারা নামাজি মুসল্লি ভাইয়েরা, সকলকে কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল করেন, সকলের দুজাহানকে আপনি কামিয়াব ফরমায়া দেন। আল্লাহ মেহরবান মালিক, রমজান মুবারক, রমজানে রোজার হালতে আপনার রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে দোয়া কবুল হয়। আল্লাহ, ফেরেশতারা আরশ বহনকারী ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। আল্লাহ, এই রমজানে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আমাদের জন্য অবশ্যই জান্নাত মঞ্জুর করেন, আপনার ওলিদের কাতারে আমাদেরকে শামিল করেন, আমাদের সব মুশকিল আসান করেন, সব পেরেশানি দূর করে দেন। দুজাহানের মালিক, দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন, জিন্দা রাখেন তো আপনার জন্য জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আপনার বনে আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। আল্লাহ মেহরবান মালিক, আমাদের সকলের সব পেরেশানি দূর করে দেন, সব পালা মুসিবত থেকে নাজাত দিয়ে দেন। আল্লাহ, সকলের নেক উদ্দেশ্য সমূহ পুরা করেন, সব মুশকিল আসান করে দেন, সকলের রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, রোগীদেরকে সেবা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ আদায় আপনি তৌফিক দিয়ে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। আল্লাহ, এই মসজিদের জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের সকলের সহযোগিতা কবুল করেন, তাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ তাদের জিন্দগিতে বরকত দান করেন, তাদের ঘরের মধ্যে রহমত বরকত দান করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম ওয়া আলাইহিস সালাম।